ডোনাল্ড ট্রাম্প, সালমান, সোনা আমেরিকায় 60,000 কোটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বন্ধের উপর গতকাল ইরানের বেসরকারি খাতের বেশ কয়েকজন উৎপাদক, পুঁজি বিনিয়োগকারী এবং উদ্যোক্তা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি আবারও এ বিষয়ে পরামর্শ দেন। তিনি বলেন, আজ আমাদের অন্যতম ডলারের উপর নির্ভরশীল সদস্য দেশগুলো আমাদের দেশেও বাণিজ্যের যতটা সম্ভব ডলারের ব্যবহার বন্ধ করার চেষ্টা করতে হবে। অর্থনৈতিক বাণিজ্যিক লেনদেনে ডলারের ব্যবহার বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দৃঢ় পদক্ষেপ। এর ফলে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তবে আপনি যদি এটি করতে পারেন তাহলে আরও শক্তিশালী। ইরানের সর্বোচ্চ নিষেধাজ্ঞায় আক্রান্ত যে কোনো দেশের দায়িত্ব হল অভ্যন্তরীণ সক্ষমতার উপর যতটা সম্ভব মনোযোগ দেওয়া, সেই সক্ষমতার উপর তারও করা এবং সেগুলোকে কাজে লাগানো। আমাদের একটি সক্ষমতা হল ব্রিক্সের মধ্যে জোট সঙ্গে থাকা। এটা একটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সামরিক ভূমিকা রাখা আনসারুল্লাহ যখন ব্যাপকভাবে প্রশংসিত করেছে, তখন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাহী আদেশে সই করেন। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি দিয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামগ্রিক বাণিজ্যের হুমকি দিয়েছে। নির্বাহী আদেশে বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসের সামরিক সাক্ষী আবু ওবায়দা তার ভাষণে আনসারুল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইয়েমেনের আক্রমণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে, ঐতিহাসিক দৃষ্টি আর তাহলে কেউ যদি উম্মার শত্রুদের মোকাবেলা করতে চায় তাহলে শত কিংবা হাজার মাইল দূরত্ব করে বিশ্বকে। আজ সকালে হোয়াইট হাউসের সন্ত্রাসী সংগঠনের তালিকায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নাম অন্তর্ভুক্ত করার পদক্ষেপের আমেরিকানরা সমুদ্রে আমাদের মোকাবেলা করতে যে এবং পরাজিত হয়েছে, তেমনি ভাবে আনসারুল্লাহকে সন্ত্রাসবাদের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। আমেরিকা যদি আমাদেরকে বন্ধুর তালিকায় রাখত সেটাই হতো আমাদের জন্য বেশি বিপজ্জনক এবং পুরস্কার। নাসরুদ্দিন আহমেদ আরো বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা মূলত গাজার বিরুদ্ধে সমর্থনের জন্য ইয়েমেনি জনগণকে লক্ষ্য বুঝতে পেরেছে। এটি আমাদের জনগণের জন্য গর্ব ও সম্মানের বিষয়। ইয়েমেন সরকার বলছে, তাদের হাতে 28 জন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ গতকাল 2023 সালের 7 জুলাই সালে ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনগুলো যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন লোকিত সাগরে ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং 19 নভেম্বর ব্রিটিশ জাহাজটি আটক করে। গাজার যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে তারা নাবিক মুক্তি দেওয়ার পক্ষে নিয়েছে। গত রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যক্রম প্রেসিডেন্ট বলছে, ইয়েমেন মোট 25 জন মুক্তি দিয়েছে, যারা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন এবং রোমানিয়া। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও স্টেশন থেকে আন্তর্জাতিক খবর 25 মিনিট। বাংলাদেশের শত শত বিলিয়ন চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বন্ধুদের সমর্থন চেয়েছে অন্তর্বর্তী সরকার। সংযুক্ত আরব আমিরাতের দুবাই সংস্কৃতি শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জাতিসংঘ কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মার্কিন বিশেষজ্ঞ জন কেরি এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ অন্যদের সঙ্গে বৈঠকে চেষ্টা জানা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে প্রতিষ্ঠা জার্মান মন্ত্রী বলেন, আমরা যখন নতুন বাংলাদেশ পরিষ্কার এদিকে বাংলাদেশের নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের সম্পূর্ণ আয়োজন জাতীয় সংসদ নির্বাচন থেকে 2025 সালের শেষ দিকে বা 2026 সালের শুরুতে জাতীয় সংসদ দেশের জনগণকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা নিরলস কাজ পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আগামী মাসে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্ন উঠেছিল, কেন বন্ধুর শপথ নরেন্দ্র মোদি কিন্তু ফেব্রুয়ারিতে মুখোমুখি হতে পারেন? জানা যাচ্ছে ওয়াশিংটনে তাদের একটি বৈঠকের পরিকল্পনা করছেন। মার্কিন প্রশাসনের পালা বাহারের অনুযায়ী দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা অত্যন্ত জরুরি বলে মনে করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে নয়াদিল্লির মসুদ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর তিনি রাষ্ট্র করেন অবৈধ অভিবাসন মুক্ত করতে এবং লাখ লাখ অভিবাসীকে লক্ষ্যে চলতি সপ্তাহে বেশ কয়েকটি নির্বাচনী আদেশ জারি করেছেন ট্রাম্প। এর জেরে বহু ভারতীয়কে দেশে ফিরতে হচ্ছে। বিষয়ে গতকাল ওয়াশিংটন এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়। জবাবে জয়শঙ্কর অকপটে জানিয়ে দেন, নয়াদিল্লি আমেরিকা সহ অন্য যেকোনো দেশে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশে ফিরতে রাজি হয়েছে। যদি তারা সত্যিকারের ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে তাদেরকে ফিরতে দেওয়া হবে। জয়শঙ্কর বলেন, আমরা সবসময় বলে থাকি দেশে যদি এমন কোন ভারতীয় নাগরিক থাকেন যারা বৈধভাবে এখানে আসেন তাহলে তাদের আগে কোনো আপত্তি করবো।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট pulsetoday.ir/dn।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন তার দেশ আগামী 4 বছরে আমেরিকায় অন্তত 60,000 কোটি ডলার। গত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনা জানাতে ফোনালাপে সৌদি যুবরাজ ট্রাম্প প্রশাসনের প্রত্যাশিত সংস্কার অভূতপূর্ব অর্থনৈতিক সৌদি আরব এই সুযোগের সদ্ব্যবহার করতে চায়। আরও সুযোগ সৃষ্টি করে বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে। আজ সকালে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়া ডোনাল্ড ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ে ফিরে আসার জন্য ট্রাম্পকে নিজের এবং রাজা সালমানের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি। বিন সালমান বলেন, সৌদি নেতারা আমেরিকার জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় ট্রাম্প রাজা সালমান ও যুবরাজকে ধন্যবাদ জানান এবং উভয় দেশে সাধারণ স্বার্থে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত 200 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স এজেন্সি গতকাল এ তথ্য জানিয়েছে। এজেন্সির প্রধান মাহমুদ বাসাল জানান, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া থাকা প্রায় 10,000 ফিলিস্তিনের মৃতদেহ এখনো উদ্ধার করতে বাকি রয়েছে। তিনি জানান, কমপক্ষে 2,900 মৃতদেহ সম্পূর্ণভাবে পচে গলে গেছে, যাদের পরিচয় শনাক্ত করা বাসাল বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষকে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় তারা মৃত্যুবরণ করেছেন। উদ্ধারকারী দলগুলো জটিল পরিস্থিতির মধ্যে সময় মতো তাদের কাছে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া আহত নাগরিকদের কাছ থেকে প্রতিদিন দুর্দশার ফোন পেত। বলেন, ইসরায়েলি বর্বর বাহিনী, অ্যাম্বুলেন্স এবং তাদের কর্মীদের লক্ষ্যবস্তু করার কারণে উদ্ধারকারী দলগুলো বিপদের ফোনে সাড়া দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো যদি ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হয়, তাহলে রাশিয়া থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বাড়ানো হবে এবং নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গতকাল ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে বলেন, আমরা যদি শিগগিরই চুক্তি করতে না পারি, তাহলে রাশিয়া এবং অন্য কিছু দেশ যারা এই যুদ্ধে জড়িত তাদের থেকে আমদানি করা পণ্যের উপর উচ্চমাত্রা ট্যাক্স, ট্যারিফ এবং নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া বিকল্প থাকবে। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধে আরো কিছু জড়িত দেশের কথা বললেও তিনি পরিষ্কার করেননি কোন কোন দেশ ইউক্রেন যুদ্ধে জড়িত আছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ের কথা উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যেমনটি বলেছি আগে, প্রতিরোধ সংগ্রাম গাজার অধিবাসীরা অটল অবস্থানে দাঁড়িয়েছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাত রয়েছে আমাদের পর্যালোচনা করে শুনছেন রেজওয়ান হোসেন।
ফিলিস্তিনিদের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইসমা খামেনি বলেছেন, যেমনটি বলেছে, প্রতিরোধ সংগ্রাম জীবিত আছে এবং জীবিত থাকবে, গাজা জয়লাভ করেছে। ইরানে বেসরকারি খাতে সক্রিয় বেশ কয়েকজন উৎপাদক, বুদ্ধিজীবীকারী এবং উদ্যোক্তা গতকাল সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে গেলে তিনি এই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, বিশ্বের সবার তাহলে আমরা অবশ্যই তার বিশ্বাস করতাম, কিন্তু আজ তা আমাদের চোখের সামনে ঘটেছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে তার সমস্ত সুযোগ সুবিধা ও শক্তি সামর্থ্য দিয়ে সহযোগিতা করেছে। তারা এটা না করলে প্রথম ইহুদিবাদী ইসরায়েল সেই হামাসের সাথে আলোচনার যেটাকে তারা পেয়েছিলেন, এটাকেই আমরা বলে দেবে কে দুর্বল হয়ে পড়েছে। শেখ যেমন সাতাম ইরানের দুর্বল হওয়ার ধারণা নিয়ে আক্রমণ শুরু করেছিলেন, রিহানও একই ধারণা নিয়ে একই কাজ করেছিলেন, তিনি তাকে অনেক সাহায্য করেছিলেন। কিন্তু অবশেষে সেই দুজন এবং আরো কয়েক ধরনের বিভ্রান্ত মানুষ তা বুঝতে পেরেছিল। ইসলাম প্রজাতন্ত্র দিন দিন সময়ই উন্নতি সাধন করছে। আল্লাহ রহমতে তা পুনরাবৃত্তি যোগ্য। এর আগে গত 20 জানুয়ারি নিজের রাজার করতে তাই ইন্দিরানি ইসরায়েলের 15 মাস ব্যাপী গণহত্যার মুখে নজিরবিহীন অবিচলতা ও অটল অবস্থান গ্রহণ করায় গাজাবাসী ফিলিস্তিনি জনগণের ভূয়সী প্রশংসা করে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় এবং দখলদার ইসরায়েলকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করা উপলক্ষে ওই প্রকাশিত হয়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের বেশ কিছু অভিযান চালিয়ে কয়েক ডজন দখলদার সেনাকে হত্যা করার পর যুদ্ধবিরতি মেনে নেয়। আয়াতুল্লাহ ইসমান খামেনির এক পোস্টে বলা হয়, গাজার অধিবাসীরা পর্বতের মতো অঢল অবস্থানে দাঁড়িয়ে আছেন। এটা আরো বলা হয়, ইয়াহিয়া সিনওয়ারের মতো প্রভাবশালী নেতাদের হারানো সত্ত্বেও প্রতিরক্ষণ এক মুহূর্তের জন্য থেমে যাবে না। গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গত বছরের 16 অক্টোবর দক্ষিণ গাজায় আগস্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয়ে যান। এরপর হামাসের প্রতিরোধ যুদ্ধের ভাটা পড়ার পরিবর্তে ইসরায়েল বিরোধী যুদ্ধ আরো চাঙ্গা হয়ে উঠেছিল। ইরানের সর্বোচ্চ নেতার এক পোস্টের শেষে বলা হয়েছে, হামাস বেঁচে আছে এবং বেঁচে থাকবে অভিযান। আয়াতুল্লাহ খামেনির এক পোস্টে গাজায় যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর ফিলিস্তিনিদের উল্লাসের পাশাপাশি ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের কিছু সফল অভিযানের ভিডিও সংযুক্ত করা হয়।
রেডিও তেহরানের সর্বশেষ খবর বিষয়ে আপডেট পেতে ধরুন আমাদের সোশ্যাল মিডিয়া, জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bia, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttoday, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttoday, এই লিঙ্কটিও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান/5 স্যাটেলাইটেও একইভাবে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা
amesema katika nchi nyingi wakimbizi wanaishi makambini,
anasema
waziri wa mambo ya nje wa Irani amejibu vikali matamshi yaliyotolewa na katibu mkuu
wa ট্রাম্প সালমানের ফোন, আমেরিকায় 60,000 কোটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে মার্কিন অভিযোগের পুনরাবৃত্তির দাবি জানিয়ে বলেছেন কিউবাকে সন্ত্রাসবাদের সমর্থন, সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলোর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলোর তালিকায় আবারও কিউবার নাম যুক্ত করেছে আমেরিকা। যুক্তরাষ্ট্র এই ধরনের প্রতিকূল তালিকা তৈরির মাধ্যমে স্বেচ্ছাচারী ও মানহানিকর পদক্ষেপ। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে সুইজারল্যান্ডের যে নাগরিক ইরানের একটি কারাগারে আত্মহত্যা করেছেন, তিনি ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ছবি ক্যামেরা বন্দী করেছেন। এরপর পরে সন্দেহভাজন গুপ্তচর বৃত্তির দ্বারা তাকে আটক করা। সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসকার জাহাঙ্গীর সেমনান প্রদেশে এক সংবাদ সম্মেলনে এসব কথা
বলেন।
بسم الله الرحمن الرحيم گران اوریدونکو السلام علیکم دا تهران دے د ایران د اسلامی جمهوریت راک
او محترم اوریدونکو السلام علیکم دا دیوز خاغلی واقفی ورطا دا خود دا مبارک سوری نهم لسم او یولسم آیتون تلاوتوی چه ورپسی جبار هم درطا ورندی کهی
اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور. ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور. إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر
Onların tümü toplanır. Allah'ın huzuruna kıyamete çıktığımızdan zayıflar, bize doğum yolu gösterdi. Biz de sizlere doğum yolu gösterdik. Şimdi bizler bizim için yapacak hiçbir yanı yok. Dalui av mihraban hudai panama. تمام یو بنی آدم ته د یو نعمت خوند ورکړ او بیا یې ترې بېرته واخلو نو هغه نا امیده او ناشکره شي او که نعمت او سوکالي ورته له تکلیف وروسته ورکړو نو وایي چې نور نو زما دردونه او غمونه غټ شول او په دغه ښه حال کې خوشحالۍ کوي او ډېر باور وي ویاړ وي خو د هغو کسانو لپاره چې د رښتیني ایمان په رڼا کې یې په سختیو او اسانیو کې زغم کړی او نوې ښارونه یې کړي دي هم بښنه شته او هم لوی اجر.
بسم الله الرحمن الرحیم. گران قدرمن اوریدون کوزمو سلام علیکم کی پیزو یعنی اومنه ده تهران رادیو لا مازیگرنه و سات پرونی سره زالی اسکر ابدی لا خپل همکاري غل فاطمی سره ساسو پر خدمت کې حاضر سی یو په دې کې چې د پرونی تر پای کوزمو سره د مونږ کې افسر کولای نن د پنځم به ورځ یو زو سره سو د ریم مریسکال د تدویا سره د دې میاشتې سره مونږ ته د 2023 میلادي کال د جنوري ال 23 میو د یو زو سره سره خوشحالم که امریکا در رجب د میاشي له 22 می نیټه سره سم راغله. دا مونږ ورته کوله مونږ سره سم د لومړی تاسو د ایران افغانستان سیمي او نړۍ تاسو خبرونه وړاندې سي پر پسې به هم د سیاسي تفسیر په برخه کې په لزی کې د اوربان د دوام د احتمال په اړه بحث وکړو. د هغه ورسته به هم د بابو د پیمانې ترونه یو معلوماتي خبرونه واوري بیا به هم درنا د هلي د خبرونه یو تازه برخه درته وړاندسي او په پای کې به هم د تلپاتې وژمې یو تازه برخه ته غوښتي چې ورسره به زموږ د نن ورځې مازیګرنه یو ساعته پروګرام ختم شي او موږ به هم ستاسو له حضوره رخصت شو. یادونه کوم چې www.arsoday.fr/business.com/ او همدارنګه پښتو نه نیوي @yahoo.com هم از موږ ایمیل ادرس دی چې له دې لارې زموږ سره خپل نظرونه او وړاندیزونه شریکولی شئ. اوس په تهران کې د مازیګر څلور بجې دي. پام وکړئ د دې مهال خبرونه ته.
په سر کې د مهمو خبرونو لنډیز. د ایران خارجه وزیر د ملګرو ملتونو سرمنشي ته ویلي چې د ایران طالبانو په کابل کې د عراقچی هرکلی کړی. د افغانستان طالبانو وایي امریکا ته یوه مرمۍ هم بیرته نه ورکوي. په لس انجلس کې د اورلګیدنې نوې څپه پیل شوې ده او نتانیاهو زوی د خپل پلار د وژلو
مکان راکچی افغانستان İran bağımsız ülkeleri suçlama yönetmek hukuksuzluğu yaygınlaştırmaktır dedi. Ve Meksika'dan İran'a iki Meksikalı'nın serbest bırakılması için teşekkür. Şimdi ise haberler.
Birleşmiş Milletler Genel
د طالبان د بهرنیو چارو وزارت ته کابل ته د ایران د بهرنیو چارو وزیر د سفر هرکلی وکړ او هغه یې په سیاسي، اقتصادي او امنیتي برخو کې د دوه اړخیزو همکاریو د پیاوړتیا لپاره یو فرصت وباله. د فارس خبري اژانس په لیکنه کې کابل ته د ایران د بهرنیو چارو د وزیر سید عباس عراقچی د سفر له اعلانېدو نه وروسته د طالبانو د بهرنیو چارو د وزارت سلاحکار ذاکر جلالي په یو ټویټ کې له دې سفر څخه خپله خوښي څرګنده کړه او هغه د افغانستان او ایران ترمنځ د دوه اړخیزو ملګرتیاو د پیاوړتیا لپاره یو فرصت وباله. ذاکر جلالي په خپله رسمي پاڼه کې لیکلي چې د دواړو هېوادونو ترمنځ ګډې سیاسي، اقتصادي او امنیتي ګټې کولی شي د پراخې همکارۍ لپاره لاره هواره کړي. هغه همدارنګه ټینګار وکړ چې دا سفر کولی شي چې د دواړو هېوادونو ترمنځ اړیکې یوې نوې کچې ته ورسوي او د افغانستان او ایران ترمنځ د تاریخي او کلتوري اړیکو په پیاوړتیا کې مرسته وکړي. جلالي زیاته کړه د سوداګرۍ، امنیت او د ترهګرۍ په وړاندې د مبارزې په سمون مختلفو برخو کې ملګرتیا د دواړو هېوادونو له اصلي لومړیتوبونو څخه ده. عراقچی په داسې حالاتو کې کابل ته د تلو نیت لري چې دواړو هېوادونو په سیمه کې د ثبات او پراختیا رامنځته کړي.
افغانستان کې د دوی پاتې شوي پوځي تجهیزات د بیرته امریکا ته وسپارل سي. طالب چارواکي په دغه وایي دوی په تېرو شلو کلونو کې له امریکا او اروپا سره په جګړو کې په زور قربانۍ ورکړي او له هغوی محدودې پاتې شوي ورسره تجهیزات په دوو قربانیو په بدله کې راوګرځول سي. دا په داسې حال کې ده چې د امریکا نوی ولسمشر ټرمپ د لوړې له دستورو یوه ورځ مخکې خپلو پلویانو ته یو وینا کړې چې طالبان په افغانستان کې د امریکا د میلیاردونو ډالرو پاتې شوي وسلې او تجهیزات بیرته واشنګټن ته
وسله والو بریدګرو په یوه ناڅاپي او مجبوري برید کې د پاکستان د بلوچستان په ګوادر کې د پولیسو او ګمرک ګډه پوسته ونیوله. دا برید چې په چټکۍ سره او د درنو وسلو په کارولو سره ترسره شو د پوستې د سقوط او د بریدګرو لخوا یې د نیولو لامل شو. عیني شاهدان د پیښې په ځای ځای کې د درنو جزو او ګډوډۍ خبر ورکوي. د پوستې له نیولو وروسته بریدګرو په چټکۍ سره موټرونه، وسلې او تجهیزات لوټ کړل او سمدلاسه له سیمې وتښتېدل. د پاکستان امنیتي چارواکو د هېواد له رسنیو سره په یوه مرکه کې دا پېښه تایید کړه او اعلان یې وکړ چې د بریدګرو د پېژندلو او نیولو لپاره یې پلټنې پیل کړې دي. د برید د یوازې په بلوچستان امنیتي اندېښنې زیاتې کړې، بلکې د وسلوالو قواو سره د مقابلې لپاره د امنیتي ځواکونو د وړتیا په اړه یې هم جدي پوښتنې راپورته کړي دي. شنونکي په دې باور دي چې دا ډول بریدونه کولی شي په سیمه کې د وسلوالو ډلو د فعالیت د زیاتوالي نښې وي او په څرګنده توګه قوي امنیتي تدابیرو ته اړتیا څرګندوي. اوسمهال امنیتي ځواکونه د دې برید د افعالو په اړه څېړنه کوي او د بیا تکرار څخه د مخنیوي لپاره یې اړین اقدامات ترسره کوي. د لس انجلس د ښار په 80 کیلومتر کې د هیوز په غرنۍ سیمه کې یو نوی اور لګېدلې دی چې په چټکۍ سره په خپرېدو ده او له یادو سیمو څخه په زرګونو خلکو د خپلو کورونو پرېښودلو ته مجبور شوي دي. د کالیفورنیا د اورلګېدنې او د ځمکو د ساتنې اداره اعلان وکړ چې تر تېرې شپې پورې د اور په کابو کولو کې هڅې نتیجې نه دي ورکړې او د لس انجلس او وینټورا ولسوالۍ له
خبر ورکړی دی. د یمن د سربلا ورڅنګ د امریکا مرسیال نصر الدین امیر د امریکا د دې اقدام په غبرګون کې ټینګار وکړ چې دا ځلې به هم امریکا د یمن په مقابل کې ماته وکړي. انصار الله ورڅنګ په امریکا کې نه کوم شرکت او نه هم کومه پانګونه لري او نه هم دې واته سفر کوي.
د پاکستان د خیبر پښتونخوا اعلی وزیر د قبایلی مشرانو د یو پلاوی د لیږلو اعلان وکړ چې له طالبانو سره خبرې اترې وکړي او د همکارۍ لارې چارې ولټوي. د فارس خبری آژانس د خبر له مخې د خیبر پښتونخوا اعلی وزیر علي امين ګنډاپور نن وویل چې د قبایلی مشرانو یو پلاوی به ډېر ژر افغانستان ته واستول شي. د دې پلاوی هدف له طالبانو سره خبرې اترې او د امنیت او اقتصادي پراختیا په ګډون په مختلفو برخو کې د همکارۍ فرصتونه لټول دي. ګنډاپور وویل قبایلی مشران کولی شي په سیمه کې د سولې او ثبات په رامنځته کولو کې مهم رول ولوبوي. موږ باید د دوی له تجربو او نفوذ څخه له طالبانو سره د مثبتو اړیکو د جوړولو لپاره کار وکړو.
د آذربایجان د جمهوریت د لومړي وزیر مرسیان شاهین مصطفی تېره ورځ د دواړو وزیرو د ګډ اقتصادي کمیسیون په شپاړسمه غونډه کې په تهران کې سره شو وویل باکو د شمال جنوب ترمنځ په کوریډور کې فعالیتونه او شرایط زیات اهمیت ورکوي. ایران، روسیه او د آذربایجان جمهوریت له یو بل سره د سوداګریزو اړیکو د پراختیا په لټه کې دي او دوه اړخیزې همکارۍ د یادو هیوادونو د ولسونو په ګټه ده. دا اوس د نن په دا تهران دی، د ایران د اسلامي جمهوریت ژغ.
سیاسی تبصره.
عزیزان و سم سیاسی تفسیری تا بکشایی چی آیا سهونسکی رژیم با دا اوربان موافقه تا پاپند پاتشی ترنباندان دی پا غزی که دا اوربان دا موافقه تا اجرا او دا بندیان و لطبادولی سر سر پا تیر بیا وقت دا ترامپ دا بیا را پو سر دا دا غطرون پا اکل دا سهونسکی رژیم دا جمان بادی که دو پا تراو لا هم سخت شخونه موجود دی پا هم دی خاطر دا امنیت شورا پا ورسی غوند که اکثر و بینوالو دا دا موافقه دا دوام پر ضرورت تنگار وکر پا ملگو ملتون که دا ایران دا اسلامی جمهوریت سفیر و دایمی استازی امیر سید روانی پا امنیت شورا که پرده بانده پا تنگار سر چی پا غزه که اوربان باید پا یوی دایمی حل ناری بانده بدل شو وی دا کار دا اسرائیلی زواکونو بش پر و تلو دا بشری مرست و دوام و دا غزه لپار دا بیار غاون جامع پلان جوڑه ولو تا ارتیا لری سر بیر پرده نریوالو طوله نباید دا اندروا دا ماموریت پر ساتن و دا فلسطینی کدوالو دا ملاتر لپار دوامدار او دا اتکل ورد تنبول تا لومبی توب ورکری هم دارنگ پلویدی زغار که دا توتری خوالی لزیاد والی لحقه دلی دا خارگوت میشتو لخوا دا بریدونو پا گدون مقابله چی دا سوریا و امنیت لپار یو جدید وقتی بیرانی او پریکرشون که اقدام تا ارتیا لری دا چین دایمی از دازیو فوتو سونگ هم دیتا به اشاره سر چی پکی رو پینزل سمیاشتو کی پر غزه سخت بمباره شوی چی لعمل چد پاسا شپک سلویر زر کسان وجل شوال دو میلیون و گری لبشلی ناوین سر مخامخ شوال او سیمه لبی صباتی سر مخامخ کرده ویل دا اوربان عملی که دل یوازی لمره گام دی او نریوال طوله نباید پا غزه کی دا جبره دا دایمی پایت رسولو او پا دا غسیمه کی دا بشلی ناوین دا کمولو پا گرون دا چو اساسی مسائلو دا حل لپاره خلی حدسی زیاد کردی دا تنگارون خیلی چی حدسان پر اسرائیلو حاکم دا خیلی عریخ کابینه دا مقاومت تا پشال لندی دا اوربان منلو تا عرشوا خو هیت تزمین نشده چی دا خل اسیرانو لخوشی که دو ویست دا غطرون تا پابند پاتشی پتیر بیاد دا چی دا اوربان دا موافقه لاسلیک او تطبیق او دا بندیان تبادله دا اسرائیلو نتانیاهو لپاره یو ناکامی گنل کیری او حتی دا زینو کارپوهانو پا وینا دا کار دا نتانیاهو کابینه دا سقوط پا چند که اچواله دا پام ده حال که دا اشغال شیو سیمو سیدونکو او گن شمیر سیاسی پوزی او رسانیزو کسانو دا دا غطرون پر زد اعتراض کرده او دایر دا اسرائیلو لپاره یو دول ماته او لبل خواه دا فلسطینی مقاومت بریا بلاله دا سهونستی رژیم دا غزه دا پینزلس و میاشتانه جگری پترس که چو چو زل اعلان کرده و چی هور لوی پا غزه که حماس او مقاومت لمنزه یوسی اسرائیلی بندیان پا زور سره او نه دا موافقه للاری آزاد کرد او دا غزه طول سیما او یاد دا غسیم شمالی بخه لفلسطینیان چخه خالی کرد او بیا پا دا جغرافیا که سهونستی میش زایون جور کرد خو اس طلبی موافقه کرده چی لحماس سره دا یو موافقه للاری خپل بندیان پا پراوی زر دول لفلسطینی بندیان سر تبازه لفتی
خدم مناهدون کود پروگرام خداگه برخه که به هم ده بازو ده پایمانه ترونوان بندی یا معلوماتی خبرونه در تورانگیسی لغو رسه به هم در رنه ده هیلی ده پرونی و تازه برخه وابره او پاپای که به هم ده تلپاتی و وجمه یا تازه برخه در تورانگیسی چور سره زمور بنده نروزی پروگرام های تورانگیسی شد نازمور سره ملو وسه ده پروگرام لدوام سره ساسو ده خدمت
ده تیرون پښتو خبرونه خوږو مینوالو په دې شیبو کې زه فاطمی سره د خپل محترم امکار د بعض پیمانې لړۍ نننې شپږم مطلب سره ستاسو په خدمت کې حاضر شوی یم چې د اسرائیل په باب د لسو مشهورو دروغونو نومې کتاب په باب ده ستاسو په خدمت کې دغه پروګرام وړاندې کوو هیله ده چې د استفادې وړ مو
Thank you. خو دوستانو د دغه لړې په مختلفو برخو کې پر هغو شیانو ارزونه کوو چې ډېری فکر کوي رښتیا دي خو داسې نه ده. د دغې لړې په تېر مطلب کې مو د دې آوازې په باب چې فلسطینیانو په 1949 کال کې په خپلې خوښې خپل وطن پرېښودلی درسره غږېدلی وو، او د دغې ادعا دروغ کېدام و. البته د دغې ناسمې ادعا د مطرح کېدا دلیلونه مو هم ارزولي وو په دوام کې، او په دغه نوي مطلب کې، یعنی د دغې لړې په شپږم مطلب کې، د سهونیزم یوه بله جوړه شوې افسانه هم ارزو. داسې افسانه چې سهونیستان وایي هغه شپږ ورځنی جنگ چې د 1948 کال په جون کې د اسرائیلو او د مصر، سوریې، اردن او عراق عربو هیوادونو ترمنځ د دغې میاشتې له 15 تر 19 نیټې پورې وشو، د فلسطینیو رهبرانو د سخت ګیرۍ او سختۍ په وسیله ضروری. نو د دغه په زړه پورې او البته د یوې جالبې کیسې په دوام کې د دغه کتاب لیکوال ایلان پاخه د اسرائیلو په باب د لسو مشهورو غلطو ګنګوسو په باب وایي:
په 1928 کال کې په صبرا او شتیلا دوو کمپونو کې د بوژنوونکي غمیزې په وخت، او په دغو دوو کمپونو کې له صهیونستانو سره یو ځای د فلنجستانو په جنایتونو کې په دې باب چې صهیونیزم په هغه مهال کې له تاوتریخجنو اقداماتو تعقیبولو پرته بله هیڅ ټاکنه نه درلودله ډېر بحثونه شته. پاپیر بیا توضیح ورکوي: په هغه وخت کې د اسرائیلو عمومي افکار په دوو برخو ویشل شوي وو، داسې ډلې چې ګمان یې کاوه په لبنان پوځي حمله ضروري او روا ده، یوه داسې ډله چې د اسرائیلو د اقداماتو د اخلاقي اعتبار په باب دوه زړه وو. البته هر دواړه ډلو د خپل نظر د اثبات لپاره د 1948 کال شپږ ورځنی جنگ معیار ګرځاوه، داسې جنگ چې 15 کاله مخکې رامنځته شوی وو، او هغه د یو داسې جنگ او مضبوط مثال په توګه چې یوازنی ټاکنه او اجباري ټاکنه وه یادول کېده. خو دا هم یوه بې معنا خبره او اسطوره ده. د دغه چټکي روایت په اساس د 1948 کال جنگ اسرائیل مجبور کړل چې لویدیځ غاړه په غزه ونیسي، او تر هغه وخته چې عربي نړۍ یا فلسطینیانو وغواړي له یهودي حکومت سره سوله وکړي، په همدې لړ کې یوه بله بې معنا خبره او اسطوره رامنځته کیږي، دا چې فلسطینی رهبران وچ کلک دي، یعنی سختگیر، او د همدې لپاره له فلسطینیانو سره سوله ناممکنه.
ایلن پاپی مخکې وایي: دغه شان خبرې ګواکې پر غزې پړانګې او لویدیځې غاړې د اسرائیلو حاکمیت موقتي برېښي، لکه داسې وایي دغه سیمې هم هغه شان په نیواکې باقې پاتې شي تر هغه وخته چې فلسطین په اصطلاح لا ښه دریځ غوره کړي. البته د 1948 کال د جنگ د بیا ارزونې لپاره باید لا شاته او د 1948 کال جنگ ته وګورو. سیونستانو د 1948 کال جنگ یو لاسه وتلی فرصت باله، یو داسې تاریخي شیبه چې توانېدل او باید ټول تاریخي فلسطینی لا اردن سینه تر مدیترانه سمندر پورې، لا بهره تر نهر پورې نیولې. یوازینی دلیل چې همدغه شان کار یې نه دی کړی له ګاونډي حکومت سره، یعنی له اردن سره موافقه وه. د برېټانیا د ځمکنۍ بشپړتیا یا نیواک په وروستیو شپږو ورځو کې دغه ملګرتیا او ملتیا له اردنیانو سره پیښه شوه. وټاکل شوه په 1948 کال کې د عربي نړۍ د عمومي جنگ په فعالیتونو کې د اردن پوځ ګډون د فلسطین بیرته اخیستو لپاره محدود شي. په مقابل کې اردن اجازه ترلاسه کوي د فلسطین ځینې برخې له خپلو حدودو سره یوځای کړي. ډیوډ بن ګوریان د 1948 کال په جنگ کې دا موافقه اجرا کړه. د اسرائیلو ورپسې نسلونو دغه موافقه او فیصله یوه تاریخي بده تېروتنه وبلله، یوه داسې فیصله چې وروسته به یې په اړه بیا افسوس کوي. د 1948 کال له جنګ وروسته سیونستان په یوه داسې فرصت پسې ګرځېدل څو دغه په اصطلاح تېروتنه جبران کړي. دوی په دقت سره پلانونه شروع کړې. د نقشې د اجرا کولو په پیل کې له مشکل سره مخ شو. لومړی له نړیوال غبرګون د ویرې په دلیل او دوهم هم د نفوسو او آبادۍ د پیژندنې په دلیلونو سره اجرا ودرول شوه. د دوهم دلیل لپاره بن ګوریان محاسبه کړې وه چې اسرائیل به ونتوانېږي د یهودي حکومت په توګه په مینس کې د فلسطینیانو دومره پراخې آبادۍ ته ځای ورکړي. بالاخره د 1948 کال جنګ په وخت کې تر ټولو ښه فرصت رامنځته شو.
د اسرائیل په اړه د لسو دروغو نومې کتاب د غلیکوال ایلان پاپی د سهنستان په ادعا پسې دا پوښتنه مطرح کوي چې آیا د 1948 کال جنګ زرګیل و؟ د دې پوښتنې د ځواب لپاره د 1950 کال له بدلونونو څخه شروع کوي چې د نوي منځني ختیځ یا هغه لویدیځې آسیا په باب په پوهنتوني ادبیاتو کې انقلابي کال بلل شوی دی. په هغه کال کې د راډیکالونو یا زوړ پالو ترقی واړې نظرونه چې په قاهره کې د مصر آزاد افسران قدرت ته رسولي وو په ټول عربي نړۍ کې پراخې اغېزښندنې پیل کړې. د اسرائیلو لپاره په لویدیځې آسیا کې د ساړه جنګ دغې ځلا چې د 1948 کال د تاریخي سترې تېروتنې د سمولو لپاره ګرځېدل د فرصت په باب یې پرانیست. دغه قضیه د اسرائیلو د رژیم او پوځ په داخل کې د یوې قدرتمندې لابۍ لخوا رهبري کېدله. د هغو په سر کې د 1948 کال د جنګ پخوانی مخینه لرونکي دوه اسرائیلي سیاستوالان وو.
کله په لویدیځ کې وویل شول چې په مصر کې ترقي غواړي ظاهر شوي چې د اردن په شمول نور باقی پاتې هیوادونه هم ونغري، اسرائیلي لابۍ لاس په کار شوه. هماغه لابۍ وړاندیز وکړ چې لومړی وزیر بن ګوریان دې د ناټو پسې ورشي څو د اسرائیلو په وسیله د لویدیځې غاړې د نیولو آیډیا زر تر سره اجرا کړي. دغه سناریو هغه مهال پر مخ لاړه چې عراق د 1950 کال د جولای په څلورمه نیټه د یو شمېر ترقي غواړو یا پروګرسیو افسرانو لاس ته ولوېده. عراقي افسرانو په یوې کودتا کې پر عراق واکمنه هاشمي کورنۍ نسکوره کړه. دغه کورنۍ د انګریزانو په وسیله قدرت ته رسول شوې وه څو عراق د لویدیځ د نفوس په حوزې کې وساتي. دغه غورځنګ په ځان د آزادو افسرانو نامه کېښوده. د هغې ډلې په شان چې څو کاله مخکې یې په مصر کې پاچاهي نسکوره کړې ده، په عراق کې د آزادو افسرانو ډلې د سلطنت له نسکورولو وروسته جمهوری عراق د هغو جانشین کړ. یو بله موضوع چې د لویدیځوالو د ویرې سبب شوه په لبنان کې پیښې وه. ویرېدل چې انقلابي ځواکونه لبنان په اختیار کې واخلي، نو ناټو فیصله وکړه لبنان ته د امریکا د سمندري ځواک او اردن ته د انګریز ځواک په لیږلو سره د دغې سناریو په نسبت محکخ شو. په هر حال 1948 کال چې را ورسېده، نو د دغې اسرائیلي لابۍ پیزواني کول لا سخت شوي وو. په حقیقت کې په هغه کال کې چې ټول عناصر د اور د لمبو د زیاتولو لپاره په جریان شو،
بیا وایي د سانې تر ټولو غوره لوبغاړی د مصر ولسمشر جمال عبدالناصر وو. هغه د جنګ د پیلېدا سیاست مخکې کړ. جمال عبدالناصر په 1948 کال کې د اسرائیلو پر ضد د جنګ واخونه زیات کړل. د مصر د وخت ولسمشر دا تصور درلوده چې اسرائیل به په سوریه حمله وکړي. سوریه له 1950 کال تر 1962 کال پورې له مصر سره یو رسمي اتحاد درلود او متحده عربي جمهوریت بلل کېده. سره له دې چې اسرائیل او سوریه په 1949 کال کې د جنګ د موقت بندېدا موافقه لاسلیک کړې وه، خو په میانځ کې څو اختلاف پاروونکي مسلې پاتې وې. د دوی دواړه ترمیانځ یوه ټوټه مځکه د ملګرو ملتونو لخوا د بې خاونده ټاټوبې په نامه سره نومولې وه. نو هر دواړو لورو د هغې مالکیت ته ګروهنه درلوده. اسرائیلو کله هم خپل وګړي هڅول پر دغه بې خاونده مځکې کنټرنی وکړي، که څه هم پوهېدل چې دغه کار د سوریه والو د غبرګون سبب کېږي. لدي ورس به اسرائيل و سوريا ترمنز يوم هوائي جنگ رامسته شو دا توقون متقابل حمله وشوه هدوارو دا مقابل دور الاخوا دا اربان دخلاف ورده پباب يوه كوميته تا شكايتونا برانده کرل او دا طول دا دي خودن کري چه دا اسرائيل و سوريا ترمنز دا اربان دا محاقا چان چه بکار او عمل جنگ
د اسرائیل او سوریه ترمنځ د دوهم سپړ کې د دغه هوا د جنوب ته د اردن سیند لاندې نهرونو څخه د اوبو د منتقلولو ملي پروژې لپاره اسرائیلیانو په آبادونه باندې غبرګون ته وشو. البته دا د هغې نامې ترجمه ده چې اسرائیلو په رسمي توګه پر یوې لویې آبي پروژې کې ښودلې وه چې یو شمېر هسپوګنې ودانۍ، یو شمېر د اوبو پایپلاینونه او یو شمېر سرنګونه پکې شامل شوي. له هغو آبي سرچینو څخه د دغې برخې پروژه چې هم د سوریې لپاره او هم د لبنان لپاره ډېره ضروري وي، په طبیعي لارې د حرکت پر ځای هغو آبي پایپلاینونو ته اړوله چې اسرائیلیانو جوړ کړي وي او د فلسطین د ټاټوبي جنوب ته یې انتقالولې. د مصر د وخت ولسمشر جمال عبدالناصر د فلسطین د لړزانه انډول د بدلولو لپاره یو بله انګیزه درلوده. غوښتل یې د فلسطین موضوع ته د نړۍ بې پامي له مشکل سره مخ کړي، خو په دوام کې عبدالناصر متوجه شو قدرت د بن ګوریان په لاس کې دی. د جمال عبدالناصر په اند کله بن ګوریان چېرته په 1955 کال کې د صدر اعظم څوکۍ ته ستون شو، نو د سولې د پرمختګ لپاره امیدونه ډېر کم رخېدل. هغه سم حدس کاوه چې کله بن ګوریان د اسرائیلو لومړی وزیر و، نو د مصر او اسرائیلو ترمنځ د دواړو لورو د سولې د موافقې هیڅ امکان نه و. حتی کله بن ګوریان له قدرته ووت، نو بیا هم له پوځ سره په ارتباط کې و، تر دې چې د پوځ قوماندانان یې قانع کړل. په غزې ترانګې کې د مصریانو پر ضد ډېر لمسوونکي پوځي عملیات وکړل. د دغو عملیاتو پلمه هم د نیواکي فلسطین یا اسرائیلو داخل ته له غزې ترانګې څخه د فلسطینیو کډوالو پټ نفوذ و. اسرائیلو هم د مصریانو د پوستو په ړنګولو او د مصري پوځي ځواک په وژلو سره غبرګون وښود. په دې توګه په 1960 کال کې کله چې د سوریې او نیواکي فلسطین په پولې کې تاوتریخوالي زیات شول او په ډیپلوماټیک ډګر کې څه پرمختګ نه تر سترګو کېده، نو عبدالناصر په یوې بلې ستراتیژۍ پسې شو. دغه ستراتیژي د پولې تر اخره تلل او د جنګ پیلېده.
د بادو پیمانې نومې لړۍ د شپږم مطلب د لومړنۍ برخې وخت هم همدومره، نو د شپږم مطلب تر دوهمې برخې پورې مو په میومن دای سپارو
او له خدایه مو هم سلامتیا غواړو.
تهران د پښتو خبرونه په ژوندوالو په دې شپو کې زه فاطمه سره د خپل محترم کار
عبدالمجید درانی
د رانه هیله نومې لړۍ لرې شپږ پنځه سم مطلب سره ستاسو خدمت کې دواړو سره په مطلب کې هم د حضرت امام مهدي اجرین الله تعالی فرجهم شریف د زکور د څرنګوالو په باب د تاسو سره شریک کړم. Oh,
قدر منو دوستان لکه څنګه چې مې ویلي دي د حضرت صاحب زمان جل الله تعالی ترجو شریف د ظهور د سریزو له برابرېدو وروسته به هغه حضرت له مکې څخه د نړیوال عدالت په پراختیا د حکومت د ټینګېدو لپاره خپل پاڅونونه کوي. دغه اسلامي ولسي حکومت به له ډېرو سختیو وروسته او په ډېرو ټیټو هسکو پسې رامنځته شو. خو د حضرت امام زمان علیه السلام د قیام په باب څو پوښتنه وکړه. لومړی دا چې د ځمکې پر مخ په دغه پراختیا او د میلیاردونو خلکو په لرلو سره او دغه راز په مختلفو حکومتونو سره چې ځینې یې له سلطه پالنې، فساد او ظلم او توفیر ختمونې سره سخت مخالف دي، څرنګه د زمانې د ژغورونکي په تسلط کې اخته شي. په پیل کې باید پوه شو چې وار د کار اساس او بنیاد په جنگ او وینې بهونې نه دی ولاړ. په همدې وجه د هر ټاټوبي د فتح کولو لپاره له بل هر شي مخکې خلک او حکومتونه د الهي اوامرو په وړاندې او د حق منلو ته دعوت کوي او دوی د خپل حکومت او غورځنګ له لوړو انساني اهدافو خبروي. مختلفو سیمو ته د هغه بزرګوار نمایندګانو استول هم په همدې طریقې سره له جنگ او شخړو مخکې په دې توګه له مسلمانې ظلم او بې عدالتۍ او فساد څخه ستړي زیاتره خلکو چې